শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে মোয়াজ্জেম হোসাইন শাকিলের রিপোর্ট।
সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে মৃত্যুর মিছিলে উদ্ধার হলো আরো 15 জন রোহিঙ্গার মৃতদেহ।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 100 জন চীনা নাবিক 1 সপ্তাহ ধরে জাহাজের ভেতর অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
ঢাকা থেকে আরো রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায় থেকে সীমান্ত হত্যার বিষয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
আর প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সঞ্জানা ফিরোজ। বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে 15 জন মারা গেছেন, এ নিয়ে কক্সবাজার থেকে জানাচ্ছেন মোয়াজ্জেম হোসেন শাকিল।
বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে 15 জনের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। এসময় জীবিত উদ্ধার করা হয়েছে 63 জনকে। উদ্ধারকৃতদের মধ্যে 2 জন মাত্র বাংলাদেশি, বাকিরা সবাই রোহিঙ্গা বলে জানা গেছে। মালয়েশিয়াগামী ট্রলারটিতে 138 জন যাত্রী ছিল। এ ঘটনায় এখনও আরও 1/4 নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপ থেকে 3 নটিক্যাল মাইল দূরে ডুবে যায় বলে খবর। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, টেকনাফ, কক্সবাজার।
বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে বাংলাদেশি হত্যা ছাড়াও আহত এবং অপহরণের ঘটনা ক্রমাগতভাবে বাড়তে থাকায় এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঢাকা থেকে জানাচ্ছেন অপসংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায় থেকে সীমান্ত হত্যার বিষয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সীমান্ত হত্যা নিয়ে দুদেশের সরকারি পর্যায়ের শীর্ষ বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনায় এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর উচ্চ পর্যায়ের সম্মেলন সমূহে সীমান্তে হত্যা বন্ধে প্রতিশ্রুতি থাকলেও তা কার্যকর হচ্ছে না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্প্রতি বলেছেন, নানা উদ্যোগেও থামছে না সীমান্ত হত্যা। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে নিউ হ্যাম্পশায়ারে মঙ্গলবার ভোটাররা ডেমোক্রেট দল থেকে তাদের পছন্দের প্রার্থী মনোনয়নের জন্য ভোট দিচ্ছেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যোগ্য ডেমোক্রেট প্রার্থী বেছে নেওয়ার সুযোগ কাজে লাগাচ্ছেন ভোটাররা। মধ্যরাতের পর ডিক্সভিল নচের ভোটাররা ভোট প্রদান করেন। নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ 2টি ভোট পান। ভার্মন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স এবং প্রাক্তন সাউথ ব্যান্ড ইন্ডিয়ানার মেয়র পিট বুটেজজ 1টি করে ভোট পেয়েছেন। ব্লুমবার্গ তার রাজনৈতিক পেশায় এক এক সময় একজন ডেমোক্রেট ছিলেন, রিপাবলিকান ছিলেন এবং স্বতন্ত্র ছিলেন। তবে ডেমোক্রেটদের প্রাথমিক নির্বাচনে তিনি রিপাবলিকানদের কাছ থেকে ভোট পান। ব্লুমবার্গ এই পর্যন্ত তার নির্বাচনী প্রচার বেশিরভাগই টেলিভিশনের মাধ্যমে করেছেন। সকাল থেকে শুরু হওয়া এই নির্বাচনের ফলাফল বিকেল নাগাদ পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে এবং চীনের হুবেই প্রদেশের 2 শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে। খবরে বলা হয়, হুবের প্রাদেশিক স্বাস্থ্য কমিশনের প্রধান জ্যাং জিন এবং পরিচালক লিউ ইংজিকে বরখাস্ত করা হয়েছে। হুবেই প্রদেশে একদিনে সর্বোচ্চ 103 জন মারা যাওয়ার পর এবং কয়েক লক্ষ মানুষ লকডাউনের আওতায় থাকা অবস্থায় খাবারের স্বল্পতার অভিযোগ করার পর এই বরখাস্তের খবর আসে। চীনের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এ পর্যন্ত পুরো চীন জুড়ে সর্বমোট 43,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ে করোনা ভাইরাসে আক্রান্তদের হাসপাতালে দেখতে যান শি। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাডহানম ঘেব্রেসাস বলেন, চীন ভ্রমণের কোনো ইতিহাস নেই এমন লোকদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনাটি হতে পারে বড় এক বিপদ। ব্রিটেন ও ফ্রান্সের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সম্প্রতি এমন মানুষ সংক্রমিত হয়েছেন যারা চীনে ভ্রমণ করেননি, যা অত্যন্ত উদ্বেগজনক। নতুন করে 4 জন সংক্রমিত হওয়ার পর ব্রিটেন ভাইরাসটিকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক এবং আসন্ন হুমকি ঘোষণা করেছে। ব্রিটেনের সর্বমোট সংখ্যা এখন 8। চীনের কেন্দ্রীয় ব্যাংক মহামারী মোকাবেলায় জড়িত ব্যবসায়ের জন্য $43,000 কোটি দিয়েছে। করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা 2002-2003 সালে সার্স এর প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তাপমাত্রা উষ্ণ হলে এই সংক্রমণ কমে যেতে পারে, তবে অন্যান্য বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু এই ভাইরাসটি একেবারেই নতুন, তাই আগে থেকে বলা যাচ্ছে না আগামীতে কি হতে পারে। ওদিকে করোনা ভাইরাস ইস্যুতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 17 জন চীনা নাবিক এক সপ্তাহ ধরে জাহাজের ভেতর অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তাদেরকে বাংলাদেশ ভিসা দিচ্ছে না, ঢাকা থেকে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশের কর্মকর্তারা বলছেন তাদের কোনো ভিসা নেই। চীনা নাগরিকদের জন্য ওয়ান অ্যারাইভেল ভিসা অনেক আগেই বন্ধ করে দিয়েছে সরকার। এই অবস্থায় তাদেরকে কতদিন অবরুদ্ধ থাকতে হবে তা নিশ্চিত নয়। এই নাবিকরা জানিয়েছেন তারা ঢাকা হয়ে দেশে ফিরতে চান। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
ফিলিপিনস জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রধান সুরক্ষা চুক্তি থেকে সরে আসছে। পররাষ্ট্র সচিব টিউডোরো লক্সিন জুনিয়র সোমবার এক টুইট বার্তায় ঘোষণা করেছেন যে প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের নির্দেশে তিনি ম্যানিলায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ মিশনকে পরিদর্শন বাহিনী চুক্তির সমাপ্তির নোটিশ পাঠিয়েছেন। 1998 সালে স্বাক্ষরিত ভিজিটিং ফোর্সেস চুক্তিটি ওই অঞ্চলে ফিলিপিন্সের মাটিতে যুক্তরাষ্ট্রের বাহিনীকে সামরিক অনুশীলন এবং মানবিক মিশন পরিচালনা করার অনুমতি দেয়। 2016 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে দুয়ার্তে এই চুক্তি থেকে সরে আসার হুমকি দিচ্ছিলেন। সম্প্রতি ওয়াশিংটন সেনেটর রোনাল্ড ডেলা রোজার ভিসা বাতিল করার পরে এই সিদ্ধান্ত নেন দুয়ার্তে। দুয়ার্তে তার মাদক বিরোধী অভিযান শুরু করার সময় ডেলা রোজা ছিলেন পুলিশ প্রধান। ওই সময় তার ওই অভিযানে নির্বিচারে সন্দেহজনক মাদক ব্যবসায়ীদের হত্যা করার জন্য মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায় তার তীব্র নিন্দা করে। ডেলা রোজা ভিসা বাতিলের বিষয়টি দুয়ার্তের মাদক বিরোধী প্রচারণার অন্যতম প্রধান সমালোচক বিরোধী সেনেটর লায়লা ডি লিমার আটকের বিষয়টি জড়িত। চীন ও রাশিয়ার পক্ষ সমর্থনকারী দুয়ার্তে ওয়াশিংটনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থেকে ক্রমেই সরে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল রাজধানী দিল্লিতে স্থানীয় সরকারের পক্ষে একটি মর্যাদাপূর্ণ নির্বাচনে পরাজিত হয়েছে। নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হওয়ার পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। গত মে মাসে সংসদীয় নির্বাচনে জয়ের পর বেশ কয়েকটি রাজ্য নির্বাচনেও তাদের পরাজয়ের মুখ দেখতে হয়েছে। 7 বছর আগে গঠিত আম আদমি পার্টি খুব ভালো অবস্থানে রয়েছে। 20 কোটি লোকের বসবাসের শহরে উন্নত স্কুল ও স্বাস্থ্যসেবা সুবিধা, স্বল্প আয়ের মানুষদের জন্য ভর্তুকিযুক্ত বিদ্যুৎ সরবরাহ এবং মহিলাদের জন্য বিনামূল্যে বাস চলাচলের প্রতিশ্রুতির মধ্য দিয়ে এই দলটি ভোটারদের মন জয় করে। অন্যদিকে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি নাগরিকত্ব আইনের প্রস্তাবে মনোনিবেশ করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার প্রশাসনের প্রধান অ্যান্দ্রে বোতানকে বরখাস্ত করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন অ্যান্দ্রে ইয়ারমাক। প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানির সঙ্গে অ্যান্দ্রে ইয়ারমাকের সংযোগ রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার প্রেসিডেন্টের ওয়েবসাইটে এই খবর প্রকাশ করা হয়। ট্রাম্পের সাম্প্রতিক অভিশংসনের শুনানি চলাকালীন যে প্রমাণ ও সাক্ষ্য জড়ো করা হয় তাতে দেখা যায় জুলিয়ানি ইয়ারমাকের সঙ্গে দেখা করেছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরু করার বিষয়ে বিশেষ চাপ প্রয়োগ করেন। এই ছিল আমার কাছে বিশ্ব সংবাদ।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে এবং সেই সাথে প্রচারিত হচ্ছে আমাদের ফেসবুক ফ্যান পেজে এবং ইউটিউব চ্যানেলে। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং অনেকে নিখোঁজ রয়েছেন। কক্সবাজারের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের সঙ্গে এখন কথা বলছেন তাহিরা কিবরিয়া।
হ্যালো মোয়াজ্জেম হোসেন শাকিল, আপনি লাইনে আছেন?
হ্যাঁ
শাকিল, তো আপনি কি এখনো সেন্ট মার্টিন দ্বীপেই রয়েছেন? এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন?
না, আমি এখন সেন্ট মার্টিন দ্বীপে না, আমি মূলত বাংলাদেশ মিয়ানমার বর্ডারের খুব কাছাকাছি আছি এখনো পর্যন্ত। আমি সকাল থেকে বিষয়টি আসলে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার চেষ্টা করেছি এবং আমি সকাল থেকে আমাদের দর্শকদেরও এটা বিভিন্ন ফেসবুকে আমি দুটো পোস্ট করেছিলাম।
নিশ্চয়ই এই হৃদয় বিদারক যে এই ঘটনা, এখন কি ধরনের উদ্ধার তৎপরতা চলছে এবং সর্বসাম্প্রতিক পরিস্থিতিটাই আপনার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি।
ঠিক এই মুহূর্তের যদি খবর আপনাকে বলতে চাই, এই মুহূর্তে টেকনাফের যে জেটির মধ্যে লাশগুলো জেটি থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যারা উদ্ধার হয়েছে জীবিত, সেই জীবিত উদ্ধার যারা হয়েছে রোহিঙ্গা এবং দুজন বাংলাদেশি, তাদেরকে সেখান থেকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বিজিবি আছে, কোস্টগার্ড আছে, পুলিশ আছে। পুলিশ আমি পুলিশ ওখানকার যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছি, তারা যারা উদ্ধার হয়েছে জীবিত তাদেরকে থানায় নিয়ে যাবে এবং তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, কিভাবে তারা যাচ্ছিল, তাদেরকে কারা নিয়ে যাচ্ছিল মালয়েশিয়াতে, এসব বিষয়গুলো নিয়ে যাওয়া হবে এবং পুলিশ এসব বিষয়গুলো জানার চেষ্টা করবে। এবং পুলিশ আমাকে আর একটা ব্যাপার জানিয়েছে, গতকালকে কিন্তু যেই জায়গাটি থেকে এই বোটটি যাত্রা শুরু করেছিল, পুলিশ খবর পেয়ে ওই জায়গাতে অভিযান চালিয়েছিল এবং সেখান থেকে 40 জনকে উদ্ধার করেছিল। তারা এখনো থানায় আছেন এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে কিন্তু 4 জন দালালকেও উদ্ধার করেছে এবং দালালকে আটক করেছে, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পুলিশ মূলত যারা উদ্ধার হয়েছে তাদেরকে তাদের কাছ থেকে আরো বেশি তথ্য জানার চেষ্টা করছে।
আচ্ছা, তো সবশেষ খবরে আপনি জানিয়েছিলেন যে 15 জনের মৃতদেহ উদ্ধার করা গেছে, তো এই সংখ্যা কি এখনো 15 জনই আছে নাকি আরো কিছু মানুষকে উদ্ধার করা গেছে?
এখনো মৃতদেহ উদ্ধার হয়েছে 15টা, সেখানে অধিকাংশই কিন্তু নারী এবং 2 জন শিশু, বাকি 13 জন নারী এবং সবাই কিন্তু মধ্যবয়সী এবং অনেকেই একেবারে খুব কম বয়সী।
এদের মধ্যে শিশু রয়েছে নাকি? শিশু আছে কি নাকি শুধু নারী?
শিশু আছে 2 জন, যারা মৃতদেহের মধ্যে 2 জন শিশু এবং যারা জীবিত উদ্ধার হয়েছে সেখানেই আমি বেশ কয়েকজনকে শিশু দেখেছি। আমি একটা বিষয় শেয়ার করতে চাই, আপনি প্রশ্ন না করলেও আমার কাছে মনে হয় এই বিষয়টা একটু আমাদের দর্শকদের আপনার মাধ্যমে জানানো উচিত। ব্যাপারটা হচ্ছে, আমি অনেকের কাছ থেকে জিজ্ঞেস করেছি কেন আপনারা কিভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য কেন যাচ্ছিলেন, মিয়ানমারে তো আপনারা হয়তো প্রাণ ভয়ে মিয়ানমার পালাচ্ছেন কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে তো আপনারা সবকিছু পাচ্ছেন, এখান থেকে কেন আপনারা যাচ্ছেন? আমি এই ধরনের প্রশ্ন করেছিলাম। তো আমি 3টি ইস্যু পেয়েছি সেখানে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, তারা যারা বিবাহ উপযুক্ত মেয়ে, এবারের কিন্তু যারা উদ্ধার হয়েছে সেখানে অনেকেই আছে কিশোরী, যারা বিবাহ করার জন্য মালয়েশিয়াতে যারা আগে থেকেই রোহিঙ্গারা গিয়েছে, তারা সেখানে বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে বা ভালো অবস্থায় আছে, ভালো জীবনযাপন করছে, তাদের বিয়ে করার জন্য কিন্তু এখানে একটা বিয়ে ঠিক করে সেখানে যাচ্ছে। এবং আরেকটা আমি নতুন একটা কিছু তরুণদের পেলাম, যাদের সাথে আমি কথা বলেছি তাদের বললাম আপনারা কেন মালয়েশিয়াতে যেতে চাচ্ছিলেন, তো তারা আমাকে যেটা বলেছে, দেখুন এখানে কিন্তু আমরা খুব হয়তো প্রাণ পাচ্ছি কিন্তু এখানে আসলে কোনো স্বপ্ন নেই, আশা নেই এবং আমরা হয়তো খুব বেশি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারি না, কিন্তু মালয়েশিয়াতে গেলে আমরা খুব ভালো থাকতে পারবো। এবং আমি কিছু বয়স্ক মহিলাকে দেখেছি, যাদের একটা দুটো বাচ্চাও আছে, তো তাদেরকে বললাম কেন আপনারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন, তো তারা আমাকে যেটা বলেছে, বলছে আমরা তো আমাদের পরিবারের সদস্যরা আছে মালয়েশিয়াতে, বিশেষ করে বাচ্চার বাবা আছে বা ভাই আছে, তো তাদের সাথে একটা ফ্যামিলি রিইউনিয়নের মতো
মানে আত্মীয় স্বজন সেখানে আছে, সে কারণেও যেতে চাচ্ছে। কিন্তু মোয়াজ্জেম হোসেন শাকিল, আপনার কাছে ছোট করে জেনে নিতে চাই যে ট্রলারের আরোহী রোহিঙ্গারা কি সবাই শরণার্থী ক্যাম্পের সেখান থেকে বেরিয়ে এসেছেন নাকি এরা বাইরেরও কিছু লোকজন আছেন? কোনো তথ্য পেয়েছেন কি আপনি?
এখনো পর্যন্ত আসলে এখনো সবাইকে খুব খুব ভালোভাবে কিন্তু তাদেরকে চিহ্নিত করা আসলে হয়নি। তো এই পর্যন্ত দুজনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে এবং অন্যরা সবাই এখনো পর্যন্ত রোহিঙ্গা হিসেবে আছে। এবং তবে এখানে বেশ কিছু রোহিঙ্গা অনেক আগেই এসেছেন, এমনও হতে পারে আমরা তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম তারা কিন্তু বাংলাদেশি সেজেই এখানে বিভিন্নভাবে চলাচল করতো, হয়তো বা তাদের কাছে আইডি কার্ডও থাকতে পারে, এগুলো হয়তো পুলিশ আরো যাচাই বাছাইয়ের মাধ্যমে বের করবেন। তো আমাদের কাছে আমরা এই পর্যন্ত তাদের সাথে কথা বলে যে খবরটা পেয়েছি তাদের অধিকাংশ রোহিঙ্গা এবং কিছু সংখ্যক বাংলাদেশি আছে, খুব দুজন আমরা পেয়েছি এবং যারা এবং বেশ কয়েকজন দালাল, আমরা চারজন দালাল উদ্ধার আটক হয়েছে।
যাতে তারা না যেতে পারে সেই দলের মধ্যে, কোন দলের মধ্যে
যে চারজন আটক করা হয়েছে তাদেরকে কিন্তু ওই যে বোটটা ডুবে গিয়েছিল সেই বোটের যে উদ্ধার, সেই বোট থেকে যাদের উদ্ধার করা হয়েছে সেখানে কিন্তু চারজন দালাল চিহ্নিত করা হয়েছে। পুলিশ নিশ্চিত হয়েছে তারা দালাল এবং তাদেরকে রশি দিয়ে বেঁধেছে চারজনকে আলাদাভাবে, অন্যরা কিন্তু ওভাবে অন্যদেরকে ওভাবে বাঁধে নাই, তাদেরকে রশি দিয়ে পিঠে হাতে রশি দিয়ে বাঁধা হয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। প্রথম আমাদেরকে পুলিশে কথা বলতে দেয়নি কিন্তু আমরা যখনই তাদেরকে পেয়েছি শুরুতে যখন আমরা কথা বললাম তারা বলেছে হ্যাঁ তারা এটা প্রথমবারের মতো করেছে, জীবনে না বুঝে করেছে, এ ধরনের কথাগুলো আমাদেরকে বলেছে। তার মানে তারা যে দালাল সেটা আমাদের কাছেও স্বীকার করেছে।
আচ্ছা, তো মোয়াজ্জেম হোসেন শাকিল, ট্রলার ডুবি বা নৌকা ডুবির ঘটনা তো নতুন নয়, এর আগেও মানুষ প্রাণ হারিয়েছে এবং পানিবন্দী অবস্থায়ও ছিল। তো এবার যে ট্রলারটি ডুবে গেছে এটা কি কারণে ডুবলো সে সম্পর্কে আপনি কি তথ্য পেয়েছেন? আমাদের একটু বলবেন যে কি কারণে, সরকার কি বলছে বা স্থানীয় কর্মকর্তারা কি বলছে?
আপনাকে ধন্যবাদ এই জন্য যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন, কারণ এটা অনেকেরই আসলে জানার আগ্রহ থাকতে পারে কেন এখানে ট্রলারটা ডুবলো। প্রথমেই বলে রাখি যে ট্রলারটা যে জায়গায় ডুবেছে সেটা হচ্ছে কি সেন্ট মার্টিনের পশ্চিম পাশে 3 নটিক্যাল মাইল পশ্চিমে দূরে। তাহলে এই জায়গাটাতে আপনাকে যদি এখানকার ভৌগোলিক অবস্থানটা বলি, একটা দ্বীপের পাশে কিন্তু অনেকগুলো একটু থাকে, চর জাগে থাকে বা একটু উপদ্বীপ থাকে এবং এখানে কিন্তু অনেকগুলো প্রবাল থাকে, পাথর থাকে। সেন্ট মার্টিনের ভৌগোলিক অবস্থানটা এবং
প্রবাল দ্বীপ বলা হয়
ওরকম। ওরা যখন খুব ভোরে যাচ্ছিল তখন খুব ঘন কুয়াশা ছিল এবং তারা বুঝতে পারে না যে এটা যে সেন্ট মার্টিনের পাশে একটা অনেকটা ডুবুচরের মতো একটা জায়গায় তারা ডুবুচরের উপর দিয়ে তারা যাচ্ছে। সেই সময় তাদের যে ট্রলারটির নিচে একটি প্রবালের সাথে একটি কোরাল বড় একটা পাথরের সাথে ধাক্কা লেগে তাদের বোটটা ভেঙে যায়। তখন তারা দেখতে পারলো যে তাদের বোটে পানি উঠতেছে, তখন তারা খুব অসহায় ফিল করলো এবং তারা সেন্ট মার্টিনের যে কোস্ট গার্ড আছে সেই কোস্ট গার্ডের যিনি সেখানকার কমান্ডার সোহেল রানা ওনাকে ফোন করেন, ওনাকে তখনও তারা নেটওয়ার্কের ভেতরে ছিল এবং সোহেল রানাকে তারা বলেছেন, সেটা আমি সোহেল রানার কাছ থেকেই শুনেছি, তিনি বলেছেন তারা আমাকে খুব আর্লি মর্নিং ফোন দিয়ে বলে কি আমরা তো এখন এখানে আটকে মানে ডুবে যাচ্ছি, আপনি আমাদেরকে উদ্ধার করেন। তখন তিনি তাদের কাছ থেকে লোকেশনটা স্পেসিফিক লোকেশন জানার চেষ্টা করেন কিন্তু তারা আসলে যেভাবে বুঝে এসেছেন সেভাবে তিনি বুঝতে পারেননি। এরপর তিনি তিনটি টিম পাঠায় তিন দিকে, তখন তারা পশ্চিম পাশে যে টিমটি ছিল তাদেরকে পায় এবং উদ্ধার করেন।
আচ্ছা, তো ট্রলারের যাত্রীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যেরকম প্রত্যেকটা নৌযানে লাইফ জ্যাকেট থাকে সে ধরনের কোনো ব্যবস্থা কি ছিল?
এখানে আসলে তারা তো যেভাবে সব নিয়ম কানুন মেনে যে যায়, একটা বোটের একটা ফিটনেস থাকে, তাদের যাত্রীদের একটা নিরাপত্তা থাকে, এগুলোর একটা নিয়ম মোতাবেক যে যাত্রীবাহী নৌকা চলাচল করে তাদের কাছে এগুলো থাকে। তারা কিন্তু যাত্রীরা চুরি করে এবং এর আগে যাতে কিন্তু তারা একটা ধাওয়া খেয়েছে পুলিশের বলতে গেলে, কারণ সেখান থেকে 40 জনকে উদ্ধার করেছে, তাহলে তারা কিন্তু খুব পালিয়ে যাচ্ছিল পালিয়ে যেতে গিয়ে তারা কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়েছে। সেখানে অত বেশি নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং আমি তাদের সাথে যে কথা বলে যেটা বুঝেছি সেটা কিন্তু যে নির্দিষ্ট ধারণ ক্ষমতা ছিল এই ধারণ ক্ষমতা বোটের ধারণ ক্ষমতার চেয়েও বেশি
লোককে নেওয়া হয়েছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, বিশদভাবে আমাদের জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আমি আমার সাথে আজকে সারাদিন আমাদের ভিওএ লার্ন ইংলিশ এর মিস্টার হাইডু আমার সাথে ছিলেন, তো আপনাকেও ধন্যবাদ।
ধন্যবাদ।
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও শক্ত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন ওয়াশিংটনের রেবন কংগ্রেস ভবনে অবস্থিত এবং অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা। সেলিম হোসেন ছিলেন সেই অনুষ্ঠানে। বিস্তারিত শোনা যাক তার কাছ থেকে।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। হ্যাঁ, রেবর্ন ভবনে অনুষ্ঠিত ওই আলোচনায় বক্তারা এই সংকট সমাধানের আন্তর্জাতিক সম্প্রদায়কে শক্তিশালী এবং কার্যকর ভূমিকা নেবার আহ্বান জানিয়েছেন। রোহিঙ্গা বিয়ন্ড দ্য ক্রাইসিস ন্যারেটিভ স্টেটলেস অ্যান্ড দ্য ইমপ্লিকেশনস ফর মিয়ানমার অ্যান্ড বাংলাদেশ, এই শিরোনামে অনুষ্ঠিত হয়েছে ওই অনুষ্ঠান। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের দক্ষিণ এশিয়া গবেষণা বিভাগের পরিচালক ডক্টর সঞ্চিতা সাক্সেনার সঞ্চালনায় অনুষ্ঠানে রোহিঙ্গা সংকটের নানা দিক তুলে ধরেছেন বক্তারা। আয়োজনের লক্ষ্য সম্পর্কে সঞ্চিতা যেমনটি বলেন,
প্রোগ্রামটা আজকে করছি, এটা আমরা বার্কলিতে একটা প্রোগ্রাম করেছিলাম অন ফ্রাইডে, সেটা সারাদিনের প্রোগ্রাম ছিল, অনেক এক্সপার্টস একাডেমিয়া থেকে এনজিও ওয়ার্ল্ড থেকে এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে অনেক কথা টথা হলো। আর আজকে হবে, আজকে যেটা ডিসিতে হচ্ছে এটা হচ্ছে একটা ব্রিফিং, 6-7 আমাদের কলিগস ফ্রম একাডেমিক, আগেন একাডেমিয়া এনজিও ওয়ার্ল্ড থেকে এসে মানে শর্ট ব্রিফ থটস দেবেন এই ক্রাইসিসের ওপরে, যে মানে কি হিস্ট্রি, একটু হিস্ট্রি আর কি সিচুয়েশন অন দ্য গ্রাউন্ড, আর তারপরে কি ইউএস গভর্নমেন্ট কি করতে পারে।
ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞানী এবং লেখক ডক্টর আলী রিয়াজ বলেন, এই সংকট নিরসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দিতে হবে মিয়ানমারের উপর। ডক্টর আলী রিয়াজ,
এই একটা অনুষ্ঠান থেকে সংকটের সমাধান বেরিয়ে আসবে তা আমি আশা করি না, বা সেটাও লক্ষ্য নয়। প্রধান লক্ষ্য যেটা, সেটা হচ্ছে যে এই যে সংকট, তার যে বহুমাত্রিক রূপ আছে সেটা তুলে ধরা, বিশেষ করে যারা কংগ্রেশনাল স্টাফ আছেন, বিভিন্ন রকম ধরুন ডোনার এজেন্সিজ আছেন, যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন প্রতিনিধিরা আছেন, তাদের কাছে এর বহুমাত্রিকতা তুলে ধরা এবং যুক্তরাষ্ট্রের ভূমিকাগুলো স্পষ্ট করার জন্য এক ধরনের আবেদন জানানো। আমরা বলতে চাচ্ছি যেটা, এবং বিশেষ করে এই এই সংকটের যে একটা ভূ রাজনৈতিক দিক আছে সেটা তুলে ধরা দরকার এবং বোঝা দরকার যে এটা এককভাবে বাংলাদেশের পক্ষে সমাধান খোঁজা সম্ভব নয়। যেটা করতে হবে সেটা হচ্ছে মিয়ানমারের উপর চাপ তৈরি করতে হবে। ইতিমধ্যে আইসিজি এবং আইসিসির পক্ষ থেকে বিভিন্ন রকম প্রক্রিয়া হচ্ছে, কিন্তু সেটাই যথেষ্ট নয়। যেমন ধরুন চীনের ভূমিকা কী হবে, চীনের উপর কীভাবে চাপ তৈরি করা যায়, ভারতের উপর কীভাবে চাপ তৈরি করা যায়, জাপানের ভূমিকা অত্যন্ত অগ্রহণযোগ্য একটি ভূমিকার মধ্যে জাপান গেছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, আমার ধারণা আরও অনেক বেশি পদক্ষেপ নেওয়া সম্ভব, সেগুলোকে বিষয়ে আসলে অবহিত করা এবং তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে অনুপ্রাণিত করা এবং তাদের কাছে আবেদন জানানো।
উত্তর রাখাইনে জন্ম নেয়া রোহিঙ্গা তরুণী রোহিঙ্গা মানবাধিকার নেটওয়ার্কের প্রেসিডেন্ট ইয়াসমিনুল্লাহ বলেন, সংকট নিরসনের একমাত্র উপায় আন্তর্জাতিক চাপ, কারণ এই সংকটকে উন্নয়নের ব্যবসা হিসেবে ধরে নিয়েছেন অনেকেই। ইয়াসমিনের বক্তব্য শোনা যাক।
For a human being to be killed unjustly or to be, you know, hurt, to be harmed in any way, shape or form, that's our covenant toward one another. Now at the international level there are, you know,
ইয়াসমিন বলছিলেন, রোহিঙ্গা সংকটের গণহত্যার বিচার এবং সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিকতার মধ্যেই রয়েছে। মানুষ হিসেবে আমাদের একে অন্যের প্রতি কিছু দায় আছে, যারা অবিচারের শিকার, নির্যাতন, নিষ্পেষণের শিকার, সে একাই হোক বা কোনো দল বা সম্প্রদায় হোক, তাকে বা তাদেরকে রক্ষা করা বা সহায়তা করা মানবিক দায়িত্ব সব মানুষের। একে অন্যের জন্য এটি করা দরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের আইন আছে, নীতিমালা আছে, তাদের সেটা মেনে চলা উচিত। কিন্তু রোহিঙ্গা গণহত্যা কেন হয়েছে বা হচ্ছে তার কারণ খুঁজলে দেখা যায় মানবিকতার চেয়ে এখানে আন্তর্জাতিক বাণিজ্য জড়িত, সেটা মাথায় রাখতে হবে এবং এ থেকে সরে না আসলে এর কোনো সমাধান হবে না। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন স্টেটলেস বিংসের প্রতিষ্ঠাতা পরিচালক মাবরুর আহমেদ এ নিয়ে কথা বলেন।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হিসাবে অনেকটা রেসপন্সিবিলিটি আছে. ফর এক্সাম্পল, নাম্বার ওয়ান অন দ্য সলিউশন লিস্ট ইজ ফর দেয়ার টু বি বেটার কাইন্ডার.
মাবরুর বলছিলেন, আন্তর্জাতিক অঙ্গনের দায়িত্ব রয়েছে, এক নম্বর মানবিক সহায়তা দিতে হবে, উন্নয়ন নীতিমালা পাশাপাশি নিতে হবে. রোহিঙ্গাদের এই মুহূর্তে কার কি দরকার সেটা বুঝতে হবে, তাদের প্রয়োজন বুঝে সেভাবেই সহায়তা দিতে হবে, চাপিয়ে দেওয়ার কিছু নেই তাদের উপর. ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ইউসি বার্কলির পিএইচডি শিক্ষার্থী সামিরা সিদ্দিকি কথা বলেন সংকট নিরসনের উপায় নিয়ে.
অনেক মানে আমি একটু ইংলিশে বলতো, এখন মানে ডিটেলস বলতে, কিন্তু সলিউশনস হোপফুলি ইউএন এজেন্সিজ মাস্ট লিসেন টু.
সামিরা বলছিলেন, সমাধান রয়েছে আন্তর্জাতিক সংস্থার উপর, জাতিসংঘ সংস্থাগুলোর সহায়তা. রোহিঙ্গা এবং বাংলাদেশের কথা শুনে সেভাবেই ব্যবস্থা নিতে হবে এবং বার্মার ওপর চাপ দিতে হবে, স্থানীয়দের সঙ্গে কথা বলে আপাত সংকট মোকাবেলায় সাহায্য সংস্থাগুলোকে কাজ করতে হবে. বক্তারা বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী সংকট, রোহিঙ্গা শরণার্থী শিবিরের সমস্যা দিন দিন বাড়ছে, অমানবিক পরিবেশে গাদাগাদি করে বিপুল সংখ্যক মানুষের বসবাস অস্বাস্থ্যকর, এটি একটি প্রধান সমস্যা. এছাড়া সেখানে খাদ্য, পানীয়, চিকিৎসা, শিক্ষা সংকট তো রয়েছেই, যুক্ত হচ্ছে মাদক, সন্ত্রাস, চোরাচালান, নারী পাচার সহ নানাবিধ সমস্যা, যার আশু সমাধান না করলে সংকট মোকাবেলা করার সাধ্যের বাইরে চলে যাবে. অনুষ্ঠানে শিল্পী, গবেষক, স্টেটলেস বিংসের পরিচালক রহিমা বেগম এবং বাংলাদেশ নারী অধিকার নিয়ে কর্মরত সংগঠন নারী পক্ষের সহ প্রতিষ্ঠাতা শিরিন হক বক্তব্য রাখেন. অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ AIBS.
আপনারা বিশ্ব সংবাদে শুনেছেন, করোনা ভাইরাস ইস্যুতে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে 17 জন চীনা নাবিক এক সপ্তাহ ধরে জাহাজের ভেতর অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। অন্যদিকে চীনে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরে আসতে চাইছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশি কর্মকর্তারা বলছেন, তাদের কোনো ভিসা নেই, চীনা নাগরিকদের জন্য ওয়ান অ্যারাইভেল ভিসা অনেক আগেই বন্ধ করে দিয়েছে সরকার। এই অবস্থায় তাদেরকে কতদিন অবরুদ্ধ থাকতে হবে তা নিশ্চিত নয়। এই নাবিকরা জানিয়েছেন, তারা ঢাকা হয়ে দেশে ফিরতে চান। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। চীনের তরফে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে। ওদিকে করোনা ভাইরাসের কারণে চীনে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফেরার জন্য আহাজারি করছেন। যে কোনো মূল্যে তারা দেশে ফিরতে চান। বিশেষ করে ওহানে ও গিচাংয়ে আটকা পড়েছেন 343 জন বাংলাদেশি। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত হচ্ছে, আর কোনো বাংলাদেশিকে রাষ্ট্রীয় খরচে দেশে ফেরত আনা হবে না। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন মঙ্গলবার সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। বলেছেন, ব্যক্তিগত খরচে যে কেউ দেশে ফিরতে পারেন, সরকারিভাবে আনা হবে না। এ মাসের গোড়ার দিকে সরকারিভাবে 312 জনকে ফিরিয়ে আনা হয়েছে ওহান থেকে। এরপর নানাবিধ সংকটে পড়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থা। ওই বিমানের পাইলট ও ক্রুরা অন্য কোনো দেশে যেতে পারছেন না, এয়ারক্রাফ্ট ও গ্রাউন্ডের অবস্থায় রয়েছে। করোনা ভাইরাস ভারতে শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে সেদেশ থেকে ডিম আমদানি নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে। 10 কোটি ডিম আমদানির একটি প্রস্তাব সরকার নাকচ করে দিয়েছে। মৎস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু জানিয়েছেন, এখন ডিম লাগবে না, পর্যাপ্ত উৎপাদন রয়েছে। প্রতিমন্ত্রী অবশ্য বলেন, চীন ও ভারত সহ করোনা ভাইরাসে আক্রান্ত দেশ থেকে প্রাণী সম্পদ আমদানির ক্ষেত্রে কমপক্ষে 15 দিন কোয়ারেন্টাইনে রেখে ছাড়পত্র দেওয়া হবে। সিঙ্গাপুরে 9 জন বাংলাদেশি শ্রমিককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, শনাক্ত 1 জনকে ICU নেওয়া হয়েছে মঙ্গলবার। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা এতদিন করোনা ভাইরাসের যে সংক্রমণের যেসব খবর আপনারা শুনছিলেন, সেই খবরে এখন অনেক খবর আসছে যে এখন তা স্থলভাগ থেকে তা জলভাগ অর্থাৎ সাগরে, যারা সাগরের বিভিন্ন জাহাজে যারা অবস্থান করছে তা সেসব আরোহীদের মাঝে এখন আতঙ্ক ছড়াচ্ছে। বিশেষ করে খবর আসছে যে বেশ কয়েকটি প্রমোত্তরিতে বিশ্বজুড়ে এটা ছড়িয়েছে, এই ভাইরাসটি ছড়িয়েছে, এবং বিশেষ করে জাপানের বন্দরে, ইয়োকোহোমা বন্দরে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে এ পর্যন্ত 135 জনের সংক্রমণের ঘটনা জানা গেছে। গতকাল পর্যন্ত 65 জন নতুন করে সংক্রমিত হয়েছে, সেটা জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে খবরে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই কারণেই যে গত সপ্তাহেই, মানে এই সপ্তাহের আগের সপ্তাহে আমি গিয়েছিলাম পরিবার সহ প্রমোত্তরিতে অবকাশ যাপনের জন্য সেই ভেকেশনে, এই যে এই এপিডেমিকটা যে হচ্ছে, যে করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে, সেই সময়টাতে আমার যে ভেকেশনের, আমাদের, আমার এবং আমার পরিবারের সেখানকার কিছু অভিজ্ঞতার কথা বলবো। তার আগে আমি বলে নিই যে সম্প্রতি গতকাল আমরা যে ক্রুজ শিপ কোম্পানির সাথে আমরা গিয়েছিলাম, রয়্যাল ক্যারিবিয়ান, ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্রুজ কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, তো সেই ক্রুজ কোম্পানির একটি জাহাজ গতকাল অ্যান্থম অফ দ্য সিজ নিউ জার্সিতে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি বন্দরে আটকে রাখা হয়েছিল, কারণ সেখানে চারজন চীনের নাগরিককে সন্দেহভাজনভাবে তাদেরকে দেখা হচ্ছে, কারণ তাদের সর্দি কাশি এরকম কিছু লক্ষণ ছিল, তো সন্দেহ করা হচ্ছিল যে তাদের হয়তো বা করোনা ভাইরাস রয়েছে। তো সেই সন্দেহের কারণে সেই শিপটিকে, সেই ক্রুজ শিপটিকে নিউ জার্সির বন্দরে 3 দিন ধরে আটকে রাখা হয়েছিল সেখানে, এবং সেই চারজনের স্ক্রিনিং করা হয়েছে, তাদের কারোর দেহেই করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়নি, তো তাদের কারোর দেহে করোনা ভাইরাস নেই, এবং শেষ পর্যন্ত 3 দিন পরে সেই জাহাজটিকে ছাড়া হয়েছে। তো তাহলে আপনারা বুঝতে পারছেন এখন এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন জায়গায় যেসব জাহাজ রয়েছে, বিশেষ করে ক্রুজ শিপগুলো রয়েছে, তাদের মধ্যে এখন কিছুটা আতঙ্কের খবর পাওয়া যাচ্ছে। এবং আমি যেহেতু মাত্রই গত পরশু আমরা এসেছি ক্রুজ শিপ থেকে, তো আমি আমার অভিজ্ঞতাটা বলছি। প্রথম দিকে কিন্তু আমাদের ক্রুজ শিপে তেমন কোনো কাউকে বিচলিত হতে আমরা দেখিনি, মানে সাধারণত যেভাবে মানুষে এনজয় করে থাকে, তো সেভাবেই ক্রুজ শিপের যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন পার্টি হচ্ছে, পুল পার্টি হচ্ছে, আপনারা হয়তোবা দেখতে পাবেন, আমি কিছু ভিডিও করেছিলাম সেখানে, আপনারা হয়তোবা দেখতে পাবেন যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি শুনছেন এবং দেখছেন। তো সেভাবে স্বাভাবিকভাবে সব কিছু চলছিল প্রথম কিছু দিন, কিন্তু তার দ্বিতীয় দিনের সময় আমরা একটা খবর পেলাম যে ইটালির সেভিতা ভেশিয়া বন্দরে নোঙর করেছিল ইটালির একটি ক্রুজ শিপ, এবং সেখানে নোঙর করার আগেই সেখানে 54 বছর বয়সী একজন মহিলাকে সংক্রমিত হওয়ার কথা শোনা গেছে। তখন আস্তে আস্তে আমাদের ক্রুজ শিপেও সবাইকে একটুখানি শঙ্কার মধ্যে আমরা থাকতে দেখেছি। তো তাছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে, সেখানে ক্রুজ শিপে বিভিন্ন রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যান্ড স্যানিটাইজার ছিল, হ্যান্ড স্যানিটাইজার মেশিন ছিল সব জায়গায়, তো এবং বারবার ক্যাপ্টেন বলছিলেন যে সবাইকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। এবং আরেকটি জিনিস আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল যে সেখানে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, এবং সেই অ্যানাউন্সমেন্টে বলছিল যে এই অ্যানাউন্সমেন্টটা, সেই ঘোষণাটা শুধুমাত্র চাইনিজ ভাষাভাষীদের জন্য এই ঘোষণাটা দেওয়া হচ্ছে, তো চাইনিজ ভাষায় সেই ঘোষণাটা দেওয়া হচ্ছিল। তো আমি বেশ কিউরিয়াস ছিলাম, যেহেতু আমি সাংবাদিক, আমার অনুসন্ধিত সুমন, তো আমি করেছি কি, আমি তখন ক্লিনিকে গেলাম, তাদের ক্লিনিকে যে জানতে চাইলাম যে চাইনিজ ভাষায় তারা কি বলছে, তখন সেখান থেকে সেখানকার কর্তৃপক্ষ, সেই ক্লিনিকের কিছু ক্লিপস আমি দেখাবো আপনাদেরকে, তো সেখানকার কর্তৃপক্ষ তখন আমাদেরকে বললো যে চাইনিজ ভাষায় বলা হচ্ছিল যে রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ শিপ এই কোম্পানিটা চীনের নাগরিক এবং হংকংয়ের নাগরিক, চীনের এবং হংকংয়ের পাসপোর্টধারীদের ব্যান করেছে, যে এর মধ্যে এই প্রাদুর্ভাব অবস্থায় তারা ক্রুজ শিপে জয়েন করতে পারবে না, ক্রুজ শিপ উঠতে পারবে না। তো এটা রয়্যাল ক্যারিবিয়ান করেছে, এবং নরওয়েজিয়ান কোম্পানি তারাও করেছে, এবং অন্যান্য ক্রুজ শিপও এই ব্যাপারটা করেছে, মানে এই ব্যানটা নিষিদ্ধ, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তো এতটুকু আমি আপনাদেরকে জানাচ্ছি, এবং সেই সাথে আমি বলতে চাচ্ছি যে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে আমরা আমাদের পরিবার সহ এই সময়টিতে নিরাপদে ঘরে ফিরে আসতে পেরেছি।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে এবার এখন কথা বলছেন ওয়াশিংটন থেকে তাহিরা কিবরিয়া।
দিল্লির বিধানসভা নির্বাচনের ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে গণতন্ত্রে ভোটদাতাদের মতামতই কিন্তু শেষ কথা। দীপঙ্কর চক্রবর্তী, ইতিমধ্যে নির্বাচনের গণনা ফলাফল অনেকেই হয়তো জেনে গেছে, তো সবশেষ খবর আপনার কাছ থেকে জানতে চাই।
সবশেষ খবর মানে যেটা এই এক মিনিট আগের খবর, যেটা নির্বাচন কমিশন যে ভোটের ফলাফলটা জানাচ্ছে লাইভ বুলেটিন দিয়ে, তাতে রয়েছে যে 70টা আসনের মধ্যে 8টা আসনে বিজেপি জিতেছে আর 62টা আসনে এ জিতেছে ওই
আম আদমি বলে
আম আদমি পার্টি, কিন্তু 62 আসনের মধ্যে একটা আসনে এখনো গণনা চলছে, সেই জন্য ওটা বলা যাচ্ছে না। যদিও মানে বিজেপি অনেক নিচে, সুতরাং বিজেপি জিতবে না এটা সোজা কথা, কিন্তু এখনো ওই গণনা বা ফল প্রকাশটা করা যাচ্ছে না, কেননা পুরো গণনা শেষ হওয়ার পর একটা আসনের জন্য শুধু গণনাটা এখনো চলছে, এবং সেটা পর আবার বেশ কিছুক্ষণ সময় দিয়ে তারপরে আসল ফল ঘোষণা করে। সুতরাং মনে হচ্ছে এখন রাত, এখানে ভারতীয় সময় রাত 10:05, এখনো যখন একটা আসনের গণনা চলছে, ভোট গণনা, তার মানে আজকে মাঝরাত গড়িয়ে যাবে ফল প্রকাশ হতে হতে, মানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হতে হতে। তবে ব্যাপারটা হচ্ছে আজকে সকাল থেকেই মানে ভোট গণনা শুরু হওয়ার পর কয়েক ঘন্টা পর থেকেই বোঝা যাচ্ছিল যে আপ আর কি, মানে যাদের আম আদমি পার্টি আপ, তারাই আবার ফিরে আসবে, এবং সেটাই হয়েছে। এই কিছুক্ষণ আগে আজকে সন্ধেবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি অরবিন্দ কেজরিওয়াল, যিনি এখন সরকারের প্রধান, মানে দিল্লির বিধানসভার মুখ্যমন্ত্রী, বিধানসভার দলনেতা এবং মুখ্যমন্ত্রী, তাকে বলেছেন যে আপনি জেতার জন্য আপনাকে সর্বান্তকরণে অভিনন্দন জানাচ্ছি, আশা করি একসঙ্গে কাজ করতে পারবো আমরা। এবং তার উত্তরে অরবিন্দ কেজরিওয়ালও বলেছেন যে প্রধানমন্ত্রী জি, আপনি আশা করছি, আপনাকে অনেক ধন্যবাদ, আশা করছি যে আমরা একসঙ্গে দিল্লিকে একটা সর্বভারতীয় শহর এবং বিশ্বের মধ্যে একটা উল্লেখযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পারবো। সুতরাং মোটামুটি এটা এটাই হচ্ছে এখন কথা, 62 বনাম 8 কংগ্রেস।
যদিও একটি আসনের ফলাফল এখনো জানা যায়নি, কিন্তু বিপুল ভোটে যে জয়ী হয়েছে আম আদমি পার্টি, তাদের মিষ্টি মুখ
জানা যায়নি, যেটা না জানা যায়নি যেটা, সেটা মানে শুধু ফল ঘোষণা হতে বাকি, মানে এখনো
সেই
যেটাকে বলে টেকনিক্যাল,
হ্যাঁ মানে টেকনিক্যাল জিনিস, কিন্তু যেহেতু 62টায় হয়ে গেছে তো সেই জন্যই বোধ করি মিষ্টি মুখ মিষ্টি বিতরণ সবই চলছে। তো দিল্লির বর্তমান শাসক দল আম আদমি পার্টি এবারেও 70 আসনের বিধানসভায় গরিষ্ঠতা পেতে যা লাগে তার চেয়ে অনেক বেশি আসনে তারা জয়ী হয়েছে। তো জাতীয় রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে?
আসলে প্রথম কথা একটা বলে রাখা ভালো যে 70 আসনের মধ্যে 36 আসন পেলেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায় এবং সরকার গঠন করা যায় টেকনিক্যালি। এখন গতবারের নির্বাচনে আম আদমি পার্টি পেয়েছিল 70-টার মধ্যে 67 আসন, 67, আর 3 আসন পেয়েছিল বিজেপি। এবারে 62 আসন পেয়েছে আম আদমি পার্টি আর 8 আসন পেয়েছে বিজেপি। সুতরাং বিজেপি বলছে আমরা তো প্রায় 3 গুণ আসন পেয়েছি, মানে হাস্যকর কিন্তু এটা এটাই সত্যি। আর আম আদমি পার্টি সত্যি 67 থেকে কয়েকটি আসন কমে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিপুল 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 সংখ্যাগরিষ্ঠতা বলতে যা বোঝায় তাই কিন্তু আপ পেয়েছে। সুতরাং জাতীয় রাজনীতিতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে জাতীয় দলগুলো, যেগুলো যেমন জাতীয় দল বলতে আমি বলছি ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, তারপরে কমিউনিস্ট পার্টি, এগুলোকে জাতীয় দল বলবো, আর বাকি মোটামুটি সব দলই কিন্তু আঞ্চলিক দল, সেগুলো অঞ্চল প্রধান, যেমন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাইরে আর কোথাও প্রায় উল্লেখযোগ্য কোনো কিছু নেই, সেরকমই বহু দল আছে যেগুলো সাধারণভাবে তাদের বিশেষ বিশেষ অঞ্চলে তারা, যেমন এই আজকেই আমরা ঘুরে এলাম উড়িষ্যা থেকে, উড়িষ্যার একটা জায়গায় বেড়াতে গেছিলাম, সেখানে বিজেডি মানে বিজু জনতা দল, নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী ওড়িশার, সেটাও কিন্তু আঞ্চলিক দল।
আচ্ছা, ছোট করে এই বিষয়টি জানতে চাই যে ভারতের রাজনীতিতে ক্রমশই জাতীয় দলগুলোর তুলনায় আঞ্চলিক দলগুলো যে বেড়ে উঠছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, এর কারণ কি? ছোট করে, আমাদের সময় নাই হাতে।
আচ্ছা, এর কারণ একটাই হচ্ছে যে জাতীয় রাজনীতিতে জাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, কিন্তু সাধারণভাবে আঞ্চলিক যে সমস্ত সমস্যা সেগুলো নিয়ে কিন্তু আঞ্চলিক পার্টিগুলোই যা যা কিছু কাজ করার করে। সুতরাং এখানে ওইটাই কাজ করছে যে যেখানে যেই আঞ্চলিক পার্টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেখানে তারা বেশি ভোট পায়। আমাদের এখানে যেমন পশ্চিমবঙ্গের কথাই বলছি, তৃণমূল কংগ্রেস বহুদিন ধরেই কিন্তু এই আঞ্চলিক দল হিসেবেও কমিউনিস্ট পার্টিকে হারিয়েছে, কমিউনিস্ট পার্টি তার আগে কংগ্রেসকে হারিয়েছে, কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস এখন মোটামুটি ভাবে একটা জায়গা করে নিয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করছে বা সমস্যা সমাধান।
দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে বাংলাদেশি হত্যা ছাড়াও আহত এবং অপহরণের ঘটনা ক্রমাগতভাবে বাড়তে থাকায় এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায় থেকে সীমান্ত হত্যার বিষয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সীমান্ত হত্যা নিয়ে দুদেশের সরকারি পর্যায়ের শীর্ষ বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনায় এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর উচ্চ পর্যায়ের সম্মেলন সমূহে সীমান্তে হত্যা বন্ধে প্রতিশ্রুতি থাকলেও তা কার্যকর হচ্ছে না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্প্রতি বলেছেন, নানা উদ্যোগেও থামছে না সীমান্ত হত্যা। সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা এবং ঐক্যমত থাকার উল্লেখ করে তিনি বলেন, তারপরও সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না। বিজিবি সীমান্ত হত্যা বৃদ্ধিতে বাংলাদেশের উদ্বেগের কথা জানিয়ে সম্প্রতি বিএসএফ এর কাছে একটি প্রতিবাদ পত্র পাঠিয়েছে। বাংলাদেশের মানবাধিকার কর্মী এবং কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যখন প্রতিশ্রুতি আসে তখন এটা প্রত্যাশিত যে প্রতিশ্রুতিটা কার্যক্ষেত্রে বাস্তবায়ন হবে, কিন্তু দেখা যাচ্ছে যে গত প্রায় 20 বছর ধরে এই জায়গাটাতে প্রতিশ্রুতির সাথে বাস্তবায়নের সামঞ্জস্য নাই। তাদের মতে বিজিবি কিংবা সরকারি পর্যায়ে বাংলাদেশের প্রতিবাদ, উদ্বেগ বা অনুরোধ যে খুব একটা কাজে আসছে না সেটা অনেকটাই স্পষ্ট। বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোর দেওয়া তথ্য মতে 2020 সালের প্রথম মাসেই ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে 12 জন বাংলাদেশি নাগরিক খুন হয়েছেন। এ সকল সংস্থার হিসেবে সীমান্তে বিএসএফ এর গুলিতে এবং নির্যাতনে 2019 সালে 44 জন বাংলাদেশি খুন, 48 জন আহত এবং 34 জন অপহৃত হয়েছেন। সীমান্ত হত্যা নিয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন বাংলাদেশের অন্যতম বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শিপা হাফিজা। তাকে প্রশ্ন ছিল, এত প্রতিশ্রুতি, সমঝোতা এবং উদ্বেগ সত্ত্বেও সীমান্তে হত্যা কেন বন্ধ হচ্ছে না?
এই যে আমাদের বাংলাদেশ ভারতের সীমান্তের নির্বিচারে বিচারহীন হত্যাকাণ্ড হচ্ছে, এটা তো মানবাধিকারের একটি খুবই চূড়ান্ত লঙ্ঘন। একটা দেশের মানুষ অন্য দেশে যদি বর্ডার ক্রস করে তাহলে সেখানে আইন আছে, নিয়ম আছে, কানুন আছে, তাদেরকে সেই মতো বিচার করবে, অ্যারেস্ট করবে, বিচার করবে, কিন্তু সাথে সাথে দেখা মাত্র হত্যা করার মতন তো পরিস্থিতি নয়, কারণ এই দুটো দেশের কোনোটাই কোনো দেশের সাথে খারাপ সম্পর্ক না। তো সেখানে আমাদের মনে হয় এই ব্যাপারটা ইদানিং আমরা দেখছি অনেক বেশি গুরুতর আকার ধারণ করেছে এবং এই ব্যাপারে উভয় দেশেরই তাদের যে আইন আছে সেটা বাস্তবায়ন করা উচিত। আর যারা যেমন আমরা যখন দেখি ভারতে প্রায়শই আমাদের বর্ডার গার্ডের মাধ্যমে যে হত্যাটা হচ্ছে, তো সেখানে তো ভারতীয় আইনেও আছে যে বর্ডার কেউ ক্রস করলে তাকে বিচারের আওতায় আনা হবে। সেটা আমরা জোর দাবি জানাচ্ছি, এই বিচারের সংস্কৃতিটাকে যেন আমরা মানে বাস্তবায়ন করতে পারি, সেটার দায়িত্ব আমরা তো যারা মানবাধিকার কর্মী আমরা তো দেখলে এটা নিয়ে আমাদের সরব হব, কিন্তু এটার মূল দায়িত্ব বর্তাচ্ছে প্রথমত আমাদের যারা বর্ডার গার্ড আছেন দুই দেশেরই, তাছাড়া সরকার এবং রাষ্ট্রের উপরে। এবং আমরা আশা করব আমাদের সরকার আরো এই ব্যাপারে সঠিক উদ্যোগ নেবেন যাতে করে এই বর্ডার কিলিংটা দ্রুত নিষ্পত্তি হয়, কমে, এবং এই উদ্যোগের মধ্যে এটা যদি হয় যে দ্বিপাক্ষিক আলোচনায় হচ্ছে না, তাহলে চিন্তা করা উচিত যে আর কোন ভাবে এই আলোচনাটা করা দরকার। আমার মনে হয় আমাদের রাষ্ট্র সেই ব্যাপারে তৎপর হবেন।
আপনি বলেছেন দ্বিপাক্ষিক আলোচনায় যদি বিষয়টি সুরাহা না হয় তবে বাংলাদেশকে এর সমাধান পেতে আলোচনাকে আরো বিস্তৃত করতে হবে, এ বিষয়ে আপনার পরামর্শ কি?
আমাদের সাধারণ বুদ্ধি তো বলে, আমরা একটা জিনিস এবার দেখছি যেটা হচ্ছে আমাদের মন্ত্রণালয় গুলো অনেক সরব এবং যেটা আমরা আগে খুব বেশি দেখি না, এটা যে একটা অন্যায় হচ্ছে সেটা আমরা সেটা সম্বন্ধে বলছি এবং এটাও বলা হচ্ছে যে ভারতকে এই ব্যাপারে এগিয়ে আসা দরকার যেটা তারা এখনো আসছে না। এটা যদি দ্বিপাক্ষিক আমাদের এই আলোচনা বহু বছর ধরে চলছে, সবাই আমরা জানি যে অনেকদিন ধরেই হচ্ছে, মাঝে মাঝে একটু হয়তো অবস্থার উন্নতি হয় আবার আরো বেশি, এবার যেমন দেখছি সেটা বরং আরো বেশি খারাপের পর্যায়ে চলে যাচ্ছে। নিশ্চয় তাহলে আমরা সাধারণভাবে ভাবি যে যদি দ্বিপাক্ষিক কোনো আলোচনায় এটা সুরাহা না হতে পারে তাহলে আরো আন্তর্জাতিক অন্যান্য পর্যায়ে এটাকে তুলে ধরা যায় কিনা। মানুষ হত্যা করা নির্বিচারে এটা তো কোনোভাবেই এই সভ্য পৃথিবীতে মেনে নেওয়া যায় না।
বিশ্লেষকরা বলছেন সীমান্তে হত্যা বন্ধে বিএসএফ এর মানসিকতার পরিবর্তন প্রয়োজন এবং একই সাথে সীমান্তে চোরাচালান বন্ধে বাংলাদেশকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং বাড়াতে হবে কঠোর নজরদারি। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার রয়েছে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই সাপ্তাহিক অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস এ আপনাদের শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, তুমি নিশ্চয়ই জানো যে আমাদের এই নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য কি কি?
হ্যাঁ, আমরা তো জানি নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানটির প্রধান উদ্দেশ্যই হচ্ছে সংবাদ পাঠক বা সংবাদ লেখকদের গুরুত্বপূর্ণ কিছু শব্দের সাথে পরিচিত করে দেয়া, এবং সেই সাথে নির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই যে আমেরিকান শব্দের সাথে, আমেরিকান ইংরেজি শব্দের সাথে পরিচিত করানো।
আর সাবরিনা যেমনটা বলছিল, এই ধরনের শব্দ সংবাদ লেখায়, সংবাদ পাঠে প্রায়শই ব্যবহার করা হয়। আর সাবরিনা যেমনটি বলছিল, এই ধরনের শব্দ সংবাদ পাঠে কিংবা সংবাদ লেখায় ব্যবহার করা হয়।
তাহলে আজকের নিউজ ওয়ার্ডসটি কি হবে?
আচ্ছা, আজকের এই নিউজ ওয়ার্ডটি কি হবে তার আগে এসো শোনা যাক এই কথাগুলো।
Many times you hear this word in stories about war or violence in a country.
এবার বলো তো সাবরিনা, আজকের নিউজ ওয়ার্ড সম্পর্কে কি বলছে?
হ্যাঁ, এখানে আসলে বলছিল যে আমরা অনেক সময়ে এই শব্দটি শুনি কোনো একটি দেশে যুদ্ধ কিংবা সহিংসতা সম্পর্কিত খবরে।
বাহ, তোমার এই অনুবাদ একেবারে বলা যায় নিখুঁত হয়েছে। তবে তুমি কি অনুমান করতে পারছো শব্দটা কি?
আসলে আমি তো শুধু এতটুকুই বুঝলাম যে এই শব্দটি যুদ্ধ, সহিংসতা কিংবা সংঘাত সম্পর্কে ব্যবহার করা হয়। তবে শব্দটা ঠিক কি হবে সেটা কিন্তু এখন আমি বুঝতে পারিনি।
তাহলে সাবরিনা, এখন শোনা যাক পুরনো একটি সংবাদের খানিকটা অংশ।
Nigeria says it's turning the tide against the homegrown radical insurgency Boko Haram that it has wrestled with since 2009.
এই বাক্যে তো এমন অনেকগুলো ইংরেজি শব্দ আছে যা কিনা আমি ঠিক জানি না। তাহলে আমার মনে হচ্ছে আমি বোধহয় ঠিকভাবে অনুবাদ করতে পারবো না।
তাহলে সাবরিনা, কোন ইংরেজি শব্দ বা ফ্রেজগুলোর বাংলা ঠিক তুমি বুঝতে পারছো না বলো তো?
আচ্ছা, সেই শব্দগুলো হচ্ছে টার্নিং দ্য টাইড, হোম গ্রোন, রেডিক্যাল ইনসার্জেন্সি, তারপরে ছিল আরেকটা ছিল রাসেল্ড।
তুমি ঠিকই বলছো, বুঝতে পারছি যে এই শব্দগুলো ছাড়া বাক্যটি সম্পূর্ণ হবে না।
হ্যাঁ, তাই তো, আমিও পারছি না মানে বাক্যটি অনুবাদ করতে।
ওই যে প্রথম ফ্রেজ যেটা তুমি বললে, টার্নিং দ্য টাইড, সেটা আসলে বিপরীত দিকে যাওয়া বা বিপরীত মুখী হওয়া এই অর্থে বোঝায়। তবে এটা তো আমরা জানি যে একটা শব্দ বা ফ্রেজের মানে শব্দটা ঠিক কি প্রসঙ্গে কিংবা কি অনুষঙ্গে ব্যবহার করা হয়েছে তার উপর অনেকটা নির্ভর করে। তো এখানে টার্নিং দ্য টাইডের মানে হচ্ছে পরিস্থিতি অনুকূলে যাওয়া।
আর অন্য শব্দগুলো?
আচ্ছা, অন্য শব্দের মধ্যে যেমন হোম গ্রোন একটা শব্দের কথা তুমি বলেছো।
জি,
এই হোম গ্রোন শব্দটিও দুভাবে ব্যবহার করা যায়। একটা সহজ মানে হচ্ছে ঘরে উৎপাদিত, তবে এখানে এর মানেটা হবে স্বদেশে উত্থিত বা উদ্ভূত বা স্বদেশ থেকেই যার যাদের উত্থান হয়েছে এমন একটা মানে। আর আরেকটি শব্দ হচ্ছে র্যাডিক্যাল। র্যাডিক্যাল শব্দটা আমরা খবরে প্রায়শই শুনে থাকি, এর অর্থ হচ্ছে চরমপন্থী বা উগ্রবাদী অথবা উগ্রপন্থীও বলতে পারো। আর ইনসার্জেন্সির মানে হচ্ছে বিদ্রোহ।
আচ্ছা, আর সেই রাসল্ট, সেই শব্দটির অর্থ কি হবে? এটা কি কুস্তির সঙ্গে সম্পর্কিত?
হ্যাঁ, তোমার ধারণাটা একদম ঠিক হয়েছে। শব্দটা আসলে রেসলিং শব্দ থেকে এসছে, যার মানে হচ্ছে কুস্তি, আর রেসল্ড মানে কুস্তি করেছিল।
তবে এখানে সেই কুস্তি প্রসঙ্গটা কেন আসলো?
বাহ, তুমি এটা চমৎকার প্রশ্ন করেছো। আসলে এক্ষেত্রে কিন্তু অনুবাদটা ঠিক কুস্তি নয়, হবে সংগ্রাম বা সংঘর্ষ। লক্ষ্য করো, এখানে রেসল উইথ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করা হয়েছে, আর এই রেসল ভার্ব, রেসল উইথ এই ফ্রেজাল ভার্বটার মানেই হচ্ছে গিয়ে এক ধরনের সংগ্রাম করা, এক ধরনের সংঘাতে লিপ্ত হওয়া।
আচ্ছা, এবার এই সব কঠিন কঠিন শব্দের অর্থ বুঝতে পেরেছি।
তাহলে সাবরিনা, এবার ওই পুরো বাক্যটা, মানে ওটা আমি ইংরেজিতে আবার বলছি। নাইজেরিয়া সেইজ ইটস টার্নিং দ্য টাইড এগেনস্ট দ্য হোম গ্রাউন্ড র্যাডিক্যাল ইনসার্জেন্সি বোকো হারাম দ্যাট ইট হ্যাজ wrestled with since 2009. এর বাংলাটা বলো।
আচ্ছা, তো এর বাংলাটা হবে, নাইজেরিয়া বলেছে স্বদেশে উত্থিত যে উগ্রবাদী বিদ্রোহী বোকো হারামের বিরুদ্ধে 2009 সাল থেকে তারা সংগ্রাম করে এসেছে, এখন পরিস্থিতি তাদের অনুকূলে আসছে।
বাহ, এত লম্বা এবং জটিল বাক্যটি যথার্থ অনুবাদ করেছো তুমি। বাক্যটা আসলে কিন্তু একটু উল্টো করেও বলা যেত।
আচ্ছা, কিভাবে?
এই যেমন তুমি বলতে পারতে, নাইজেরিয়া বলছে স্বদেশে উত্থিত উগ্রবাদী বিদ্রোহী বোকো হারামের প্রতিকূলে এখন পরিস্থিতি যাদের বিরুদ্ধে 2009 সাল থেকে তারা সংগ্রাম করে আসছে।
হ্যাঁ, এখন বিষয়টা বুঝতে পেরেছি। আর ওই যে ইনসার্জেন্সি, এই শব্দটির অর্থ তো আপনি আগেই বলে ফেলেছেন।
হ্যাঁ, এবার কিন্তু আর আমি কোনো রহস্য রাখিনি, আগেভাগেই শব্দের অর্থ বলেছি। তাহলে এবার এসো শোনা যাক এই ইনসার্জেন্সি শব্দের আরো খানিকটা ব্যাখ্যা।
ইনসার্জেন্সি ইজ আ ওয়ার্ড দ্যাট মিন্স আ গ্রুপ অফ পিপল হু আর ট্রাইং টু টেক ওভার আ গভর্নমেন্ট।
Insurgents use subversion and violence to achieve their goals. They can be members of a group who rebel against their leaders.
হ্যাঁ, এখানে বলছে যে ইনসার্জেন্সি শব্দের অর্থ হচ্ছে একদল লোক যারা সরকারের দায়িত্ব নিতে চায়।
হ্যাঁ সাবরিনা, মোটামুটি ঠিক হয়েছে, অনেকটা বলা যায় যে শাব্দিক অনুবাদ করেছো। তবে অন্যভাবেও বলতে পারো, কারণ এরা তো ঠিক শান্তিপূর্ণভাবে সরকারের দায়িত্ব নেয় না, বিদ্রোহীরা তো জোর করেই ক্ষমতা কেড়ে নেয়।
তা ঠিক।
তাহলে তুমি একটু উল্টো করেও বলতে পারো যে ইনসার্জেন্সি শব্দের অর্থ হচ্ছে একদল লোক যারা সরকারকে ক্ষমতাচ্যুত কিংবা উৎখাত করতে চায়।
আচ্ছা, মনে হচ্ছে এখন আমার বাক্য বা এই বাক্যটির মানে পরিষ্কার হয়েছে।
তাহলে এবার পরের বাক্যটার অর্থ বলো তো।
আচ্ছা, তবে এখানেও আমি সাবভার্সন শব্দের কোনো অর্থ বুঝতে পারছি না।
সাবভার্সনের অর্থ হচ্ছে অন্তর্ঘাতমূলক কাজ কিংবা নাশকতামূলক কাজ। এবার বলো বাক্যটার বাংলা কি হবে।
আচ্ছা, তাহলে বাক্যটার মানে হবে, বিদ্রোহীরা তাদের উদ্দেশ্য সাধনের জন্য নাশকতামূলক কাজ বা সহিংসতা ব্যবহার করে।
আর তার পরের বাক্যটা,
তারা এমন কোনো গোষ্ঠীর সদস্য হতে পারে যারা তাদের নেতার বিরুদ্ধে বিদ্রোহ করে।
বাহ, এবার তো দেখা যাচ্ছে যে তুমি এই শব্দ মানে ইনসার্জেন্সি শব্দের অর্থ এবং এর ব্যাখ্যা সবটুকুই বুঝতে পেরেছো।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সঞ্জনা ফিরোজ।
ধন্যবাদ সাবিনা চৌধুরী। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ হ্যাম্পশায়ারের মঙ্গলবার ভোটাররা ডেমোক্রেট দল থেকে তাদের পছন্দের প্রার্থী মনোনয়নের জন্য ভোট দিচ্ছেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যোগ্য ডেমোক্রেট প্রার্থী বেছে নেওয়ার সুযোগ কাজে লাগাচ্ছেন ভোটাররা। প্রার্থীদের সমর্থকেরা লক্ষ্য রাখছেন তাদের ওপর যারা এখনও পছন্দের কোনো প্রার্থী পাননি। মধ্যরাতের পর ডিক্সভিল নচের ভোটাররা ভোট প্রদান আরম্ভ করেন। নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ দুটি ভোট পান, ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স এবং প্রাক্তন সাউথ ব্যান্ড ইন্ডিয়ানা মেয়র পিট বুটজজ একটি করে ভোট পেয়েছেন। ব্লুমবার্গ তার রাজনৈতিক পেশায় এক এক সময় একজন ডেমোক্রেট ছিলেন, রিপাবলিকান ছিলেন এবং স্বতন্ত্র ছিলেন। তবে ডেমোক্রেটদের প্রাথমিক নির্বাচনে তিনি রিপাবলিকানদের কাছ থেকে ভোট পান। ব্লুমবার্গ এই পর্যন্ত তার নির্বাচনী প্রচার বেশিরভাগ টেলিভিশনের মাধ্যমে করেছেন। সকাল থেকে শুরু হওয়া এই নির্বাচনের ফলাফল বিকেল নাগাদ পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 1,000 ছাড়িয়েছে এবং চীনের হুবেই প্রদেশের 2 শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে। খবরে বলা হয় হুবেই প্রাদেশিক স্বাস্থ্য কমিশনের প্রধান জ্যাং জিন এবং পরিচালক লিউ ইংজিকে বরখাস্ত করা হয়েছে। হুবেই প্রদেশ একদিনে সর্বোচ্চ 103 জন মারা যাওয়ার পর এবং কয়েক লক্ষ মানুষ লকডাউনের আওতায় থাকা অবস্থায় খাবারের স্বল্পতার অভিযোগ করার পর এই বরখাস্তের খবর আসে। চীনের কেন্দ্রীয় সরকার জানিয়েছে এ পর্যন্ত পুরো চীন জুড়ে সর্বমোট 43,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ে করোনা ভাইরাসে আক্রান্তদের হাসপাতালে দেখতে যান শি। সুদানের অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে হস্তান্তর করতে রাজি হয়েছে। মঙ্গলবার দক্ষিণ সুদানের রাজধানীতে সুদানের সরকার এবং দারফুর অঞ্চলের বিদ্রোহী বাহিনীর বৈঠকের পর এই খবর প্রকাশ করা হয়। ভয়েস অব আমেরিকার আফ্রিকা বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে বিদ্রোহী গোষ্ঠী জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্টের প্রতিনিধি আহমেদ গুড জানান, 4 অভিযুক্ত সুদানি নাগরিককে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর বিষয়টিতে উভয় পক্ষই সম্মত হয়েছে। তবে যুদ্ধরত বাহিনীদের সঙ্গে পূর্ণাঙ্গ একটি শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এই 4 জনকে হস্তান্তর করা হবে না। ফিলিপিন্স জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রধান সুরক্ষা চুক্তি থেকে সরে আসছে। পররাষ্ট্র সচিব টিওডোরো লক্সেন জুনিয়র সোমবার এক টুইট বার্তায় ঘোষণা করেছেন যে প্রেসিডেন্ট রড্রিগো ডুয়ার্তের নির্দেশে তিনি ম্যানিলায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ মেশনকে পরিদর্শন বাহিনী চুক্তির সমাপ্তির নোটিশ পাঠিয়েছেন। 1998 সালে স্বাক্ষরিত ভিজিটিং ফোর্সেস চুক্তিটি ওই অঞ্চলে ফিলিপিন্সের মাটিতে যুক্তরাষ্ট্রের বাহিনীকে সামরিক অনুশীলন এবং মানবিক মিশন পরিচালনা করার অনুমতি দেয়। 2016 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে দুয়ার্তে এই চুক্তি থেকে সরে আসার হুমকি দিচ্ছিলেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমাদের প্রকৌশলী ছিলেন শাওগাং চাং এবং একই সাথে আমি সাবরিনা চৌধুরী এবং আমার সাথে রয়েছেন সঞ্জনা ফিরোজ। আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি এবং সেই সাথে আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি।
This program has come to you from the Voice of America, Washington.